দিস ইজ কলকাতা টিভিজ পডকাস্ট নিউজ। আপনারা শুনছেন পডকাস্ট।
হ্যালো, ওয়েলকাম টু কলকাতা টিভি অনলাইন .in। আপনাদের সঙ্গে আমি সুচন্দ্রিমা। গানে গল্প আড্ডায় আমাদের বছর শেষের এই আনন্দের মুহূর্তে আজকে যুক্ত হয়েছেন যিনি, তার আলাদা করে পরিচয় আমাকে অন্তত দিতে হবে না। তার ভাবনা, তার সুর, তার মিউজিক আমাদেরকে বাঁচিয়ে রেখেছে অন্তত যা সময় আমরা কাটিয়ে এসেছি, এবং নতুন বছরের একটা আশাতে আমাদেরকে আরো বেশি উজ্জীবিত করবে। আমার সঙ্গে আজকে আড্ডায় যুক্ত হয়েছেন পণ্ডিত বিক্রম ঘোষ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কলকাতা টিভি অনলাইন .in এর এই আড্ডায় আসার জন্য।
থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে এখানে এসে, এবং একটা এমন পয়েন্ট অফ টাইমে যেখানে একটা নতুন বছর আসছে এবং সেই নতুন বছরের আশা এবং অনেক রকম এক্সপেকটেশন নিয়ে আমরা এই আড্ডায় বসেছি।
একদমই, এক্সপেকটেশন তো আমার তো অনেক রয়েছে, কারণ আপনি রিসেন্টলি আপনার যে কাজ এগুলো নিয়ে কথা বলবো, নাকি সত্যি আমরা নতুন বছরে কি কি পাবো সেগুলো নিয়ে। মায়া কুমারীর কথা শুরুতে বলতে হচ্ছে, মানে এই যে ছবি নটা গান, মানে আমরা 13 জানুয়ারি রিলিজ করছে মায়া কুমারী, এটা নিয়ে একটু তাহলে শুরুতেই আমরা চর্চা করি। কি থেকে কি ভাবনা, মানে কেমন ভাবে উঠে এলো এর বিষয়ে ভাবনা?
মায়াকুমারীতে অ্যাকচুয়ালি 11টা গান, যেটা এখনকার দিনে প্র্যাকটিক্যালি আনহার্ড অফ, মানে মিউজিক্যালস ইন দ্য সেন্স, কিন্তু এখন আর হয় না, খুবই কম। তো মায়াকুমারী ইজ এ মিউজিক্যাল, এবং সেটা অরিন্দম আর আমার, মায়াকুমারী আই থিঙ্ক ইজ আর 18th or 19th ফিল্ম একসঙ্গে আমাদের। তো আমাদের একটা নিজস্ব রেকর্ড আছে যে যে এতগুলো ছবি বোধ হয় ভারতবর্ষে কোনো ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর ডুয়ো একসঙ্গে করেনি। তো মায়াকুমারী যখন অরিন্দম আমাকে বলে, বলেছিল যে একটা একটা 50s থেকে 50s, 60s, 70s, 80s এই পুরো টাইম স্প্যানটা ধরে গল্পটা, এবং সেই গল্পের মধ্যে দিয়ে প্রতিটা ইরার গান আসছে, প্রাইমারিলি 50s and 60s, কিছুটা 70s, আর একটা গান একটু আর একটু মডার্ন আছে। তো এই পুরো মিউজিক্যালি এই সাউন্ডস্কেপটা ধরতে হবে, যেটা দারুণ চ্যালেঞ্জ। এবং আমরা সবসময় শুনি আজকাল সবার কাছ থেকে যে ও মেলোডি তো শেষ, সে সুর আর নেই, যা ছিল তার কোথায়। হ্যাঁ, কিন্তু আই বিলিভ, এবং অলরেডি সেই রিয়াকশন গুলো আমরা পাচ্ছি, মায়াকুমারী দুটো গান রিলিজ হয়ে গেছে, সবাই বলছে যে এত সুরেলা গান, এত মেলোডিয়াস সং অনেকদিন পরে আমরা শুনছি, এবং এর এর স্টাইলটা কিন্তু 50-60-এর দশক। এই স্টাইলের মেলোডি তৈরি করা হয়েছে, এই স্টাইলের ইনস্ট্রুমেন্টেশন হয়েছে, এই স্টাইলের গানটা গাওয়াও সেভাবেই হয়েছে, কথাও সেভাবে লেখা হয়েছে। সো একটা নস্টালজিয়াকে ফিল করবে লোকে এই গানগুলো শুনলে এবং এই মিউজিকটা শুনলে, সেটা ব্যাকগ্রাউন্ড স্কোরেও ধরা আছে সেইভাবে। কারণ যেই আমরা 50-60-এর দশক দেখছি, তখন কিন্তু পেছনে একটা যেভাবে একটা সেটা শরৎ বাজছে বা একটা ভায়োলিন বাজছে, সেটা কিন্তু তখনকার দিনে হতো, এখনকার দিনে আর সেভাবে হয় না। সো এই এই জোনটা ধরে মায়াকুমারী ইজ আ ফ্যান্টাস্টিক স্ক্রিপ্ট, এবং আমি একটা শব্দ বললেও সেটা গিভ অ্যাওয়ে হয়ে যাবে, কারণ ইট ইজ আ ভেরি ভেরি ইন্টারেস্টিং ফিল্ম উইথ আ ট্রেমেন্ডাস টুইস্ট। সেটা যখন লোকে বুঝতে পারবে যে এটা কি ঘটছে, তখন ছবিটাই অন্যরকম ভাবে তারা পারসিভ করবে। সো দারুণ ছবি, দারুণ ভালো গল্প, এবং প্রচুর মিউজিক, মিউজিকের ওয়ান অফ দ্য মোস্ট ডিটেইলড কাজ আমার, এটুকু বলতে পারি।
মানে কলকাতা টিভি দর্শকদের জন্য যদি আর একটু যদি শোনানোই যায় একটা অংশ, যদি
মানে শোনানো, দেখো এক তো হচ্ছে যে আমি চাই যে অনেক লোকে এই গানগুলো শুনুক, আর যেই মুহূর্তে আমি গাইবো সেই মুহূর্তে তারা বলবে যে না আর শুনবো না, কারণ আমার যদি গানের গলা থাকতো তাহলে আমি নিজেই নিজের গান গাইতাম। কিন্তু এটুকু বলতে পারি যে গান দুটো গান রিলিজ হয়ে গেছে, সেই দুটো যদি লিঙ্ক শুনিয়ে দেওয়া যায় তাহলে 2-4 লাইন করে তারা শুনে নিতে পারবে এবং ভীষণ ভালো লাগবে। প্রথমটা ইমন গেয়েছে, দ্বিতীয়টা মনোময় গেয়েছে, মহিলা কণ্ঠ আর পুরুষ কণ্ঠের দুটো গান রিলিজ হয়েছে।
আচ্ছা, তুমি নয় গাইতে না চাইলে, মানে কিন্তু মানে মিউজিক মানেটা কি, মানে আজকালকার এই যে জেনারেশনের কথা যখনই উঠে আসে মিউজিকের সঙ্গে, যেমনটা বললে, সেক্ষেত্রে তোমার কাছে এই ডেফিনেশনটা তোমার মুখ থেকে তাদের কাছে কি বার্তা যাবে?
মিউজিকের মতো এত ইউনিভার্সাল ভাষা নেই। মিউজিক হচ্ছে সেই বস্তু যেটা মানুষ কে মানুষের সঙ্গে বাঁধে। আমরা আমাদের সুখ দুঃখ কে ডিফাইন করে মিউজিক। আমরা যখন খুব আনন্দের মুহূর্তে থাকি তখন একটা মজার গান শুনলে, একটা ভালো রিদম শুনলে আমরা আনন্দে নেচে উঠি। যখন দুঃখ হয় তখন আমরা চাই এমন একটা গান শুনতে যে গানটা আমার দুঃখটাকে ইউনিভার্সাল করে দেবে, অর্থাৎ আমার দুঃখটা যেন সকলের দুঃখ হয়ে গেল, পৃথিবী জুড়ে যেন কালো মেঘ। এই ফিলিংটা কিন্তু মিউজিকই দিতে পারে, এছাড়া এটা অন্য কোনো মাধ্যমে হওয়া মুশকিল। সো মিউজিক হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি। আমার ক্ষেত্রে আমি আমি একটা ওই লেফট ব্রেন রাইট ব্রেন যদি বলি, একটা ব্রেন আমার হচ্ছে সুরকার ব্রেন, আর একটা ব্রেন হচ্ছে পার্কাশনিস্ট ব্রেন, যার মধ্যে তবলা বাদক সব থেকে ওপরে বসে আছে। সেখান থেকে রিদমিক্যালি যা যা আমার মাথা দিয়ে বেরোয় সেগুলো আমার নিজের ভাষা দিয়েও লোকে অনেক শুনেছেন। সেগুলো যেরকম একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যেটা তোমার দর্শকদের মজা লাগবে শুনতে, আমাদের সব কম্পোজিশন আছে তবলাতে, যে কম্পোজিশন গুলো অনেক সময় কোনো জীবনের সিচুয়েশনের ওপর সেটা তৈরি হয়। তা একটা কল্পনা করা যায়, একটা জঙ্গল, একটা জঙ্গলের মধ্যে একটা ছোট জন্তু, একটা বড় জন্তু। ছোট জন্তুটা পালাবার চেষ্টা করছে, বড় জন্তুটা ধরার চেষ্টা করছে তাকে। করতে 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 ডাইনামিক্স ধরা জায়গায় একটা ছোট খরগোশ আর একটা সিংহ, ফাইনালি ছোট্ট জন্তুটা পালিয়ে যায়। এই ডাইনামিক্সটা তবলার বলে কি করে আসবে? তো এ হলো ছোট জন্তু, এ হলো বড় জন্তু, এ হলো ছোট জন্তু। তো সে পালাচ্ছে, লাফিয়ে পালিয়ে গেল। এরম ভাবে সব সাজানো আছে ফুলের বুকের মতো আমাদের তবলার জগৎ।
অসাধারণ, মানে এই ডেফিনেশন যে ইয়াং জেনারেশন এর কাছে কতটা গ্রহণযোগ্য, নাকি তুমি যে বলে লেফট ব্রেন রাইট ব্রেন, তাদের দুটো ব্রেনে কি সেম ফাংশনই থাকে, নাকি কোথাও চটজলদি ফেমাস হওয়ার এই দৌড়টাতে হারিয়ে যাচ্ছে ভালো ভালো ট্যালেন্ট?
এটা তো খানিকটা সত্যি যে চটজলদির একটা ব্যাপার এখন তো হয়েছে, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন যাকে বলে, যেটা খুব বেশি হয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়া জামানায় স্পেশালি, যে আমার কটা লাইক পড়লো। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লম্বা রেসের ঘোড়া যদি হতে হয়, সারা জীবন যদি একজনকে সাকসেসফুলি কাজ করে যেতে হয়, তাহলে তার সব থেকে বড় জিনিস যেটা তাকে প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে ধৈর্য, পেশেন্স। আজকে আমাকে লোকে তোমরা বলছো এত সুন্দরভাবে বিক্রম দা এই করছে তাই করছে, আই এম আ পার্সন হু ইজ আই স্টার্টেড প্লেয়িং যখন 1986 এ প্রথম পয়সা নিয়ে বাজাই, প্রফেশনাল ফর 35 ইয়ার্স প্লাস। তো এখনো যদি রেলেভেন্ট থাকা যাচ্ছে, তার মানে সামথিং ওই ব্রেনের মধ্যে কিছু একটা ছিল যেটা এত বছর টানছে। এখনো ইয়াংস্টাররা আসছে শুনতে, এখনো শুনে বলছে ওরে বাবারে এটা এত সাংঘাতিক ব্যাপার। সো এই ধৈর্যটা লাগবে, শিক্ষা লাগবে, আর এই ইচ্ছেটা থাকতে হবে যে আমি একটা বড় কিছু করব, একটা বড় ইনফ্লুয়েন্স করব মানুষের জীবনে মিউজিক দিয়ে। সেটা যদি জাস্ট একটা গান দিয়ে হয়ে গেল বা একটা রিদম দিয়ে হয়ে গেল, তাহলে তো সেটা এক বছরের গল্প, হোয়াট অ্যাবাউট দ্য রেস্ট অফ লাইফ?
পণ্ডিত বিক্রম ঘোষের নতুন বছরের প্ল্যান কি, আর ব্যক্তিগত জীবনে কি প্ল্যান রয়েছে, দুটো কি এক নাকি আলাদা আলাদা ভাবনা রয়েছে? কারণ গত 2 বছর আড়াই বছর আমরা যে অনিশ্চয়তা বা যে টেনশনের মধ্যে দিয়ে কাটিয়েছি, কোথাও কি সেই ভাবনা মাথায় রেখে এবার ফিউচার প্ল্যান করছো?
না, নট রিয়েলি। আমি প্যান্ডেমিকের মধ্যে দিয়েও আমাদের যা জীবনের, সকলের জীবনের যা আপস এন্ড ডাউন গেছে সে আমারও গেছে। আই হ্যাভ অলসো লস্ট পিপল, আই হ্যাভ অলসো গন থ্রু অল অফ দ্যাট। আমার নিজের 2 বার কোভিড হয়েছে, আমার স্ত্রীয়ের 2 বার কোভিড হয়েছে, তো সেগুলো সব হয়েছে। কিন্তু তার মধ্যে দিয়েও আমি কাজ করে গেছি। ইনফ্যাক্ট মায়াকুমারি ওয়াজ কম্পোজ থ্রু দ্য প্যান্ডেমিক। তো এই 11টা গান, এই এতটা শুধু মায়াকুমারি না, আরো 3-4টে ছবি এই 2 বছরে করা হয়েছে, 4-5টা অ্যালবাম হয়েছে, সব কিন্তু ওই পিরিয়ডে হয়েছে। তো আমি আই এম এ ওয়ার্কাহলিক, আমি কাজ করে যাই। তো এবারে নতুন ইয়ারেও যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তার মতো চলতে থাকে। এবার যদি আমার ধারণা যে আমরা যদি একটু কেয়ারফুল থাকি, তাহলে একটা বড়সড় মাপের প্যান্ডেমিক আবার আশা করছি আমাদের জীবনে আসবে না। কারণ একটু বুদ্ধি নিয়ে চলতে হবে, একটু কেয়ারফুল থাকতে হবে, একটু সেইটা করলে আই থিঙ্ক ইট ইজ ইট শুড বি ওকে, আই হোপ ইট উইল বি ওকে। কিন্তু যত আই এম নট গোয়িং টু থিঙ্ক যে ওরে বাবা ওটা এলে কি হবে, তখন আমি কি সেই হিসেবে কাজ করব না, আমি আমার মতো করে কাজ করে যাব, বাকি তো তার ইচ্ছে, ওপরওয়ালা যা বলবে সেই অনুযায়ী আমরা চলব। সো নো, আই এম নট গোয়িং টু থিঙ্ক নেগেটিভলি রাইট নাও।
প্ল্যান কি আর রয়েছে নিউ ইয়ারে? নতুন কিছু চ্যালেঞ্জ নিতে চাইছো
প্ল্যান
বা নতুন?
প্ল্যান তো কাজের জায়গা থেকে অনেকগুলো জিনিস রয়েছে, বেশ মানে 5-6টা সিনেমা খুব শিগগিরই আসছে। মায়াকুমারি ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্যাম। হিন্দিতে ব্যান্ড অফ মহারাজাস, গিরিশ মালিকের ছবি, যে ছবিটাতে আমি শুধু মিউজিক দিইনি, আমি তাতে অভিনয়ও করেছি, সেই ছবিটা আসছে হিন্দিতে। তাছাড়া বাংলাতেও আরো অনেকগুলো আসছে, অরিন্দমের ফেলুদা, হেনা তেনা, অনেক অনেকগুলো ছবি, আই ওয়ন্ট অ্যানাউন্স দেম নাও। তাছাড়া আমার 3টে মেজর অ্যালবাম আসছে, আমার বিভিন্ন রকমের প্রজেক্টস যেগুলো বড় বড়, আই জাস্ট কিউরেটেড সেরেন্ডিপিটি ফেস্টিভ্যাল গোয়াতে, জাস্ট পরশুদিন ফিরেছি ওখান থেকে, ওখানে আমি 20টা শো কিউরেট করেছি। এরকম বিভিন্ন রকমের কাজকর্ম কনস্ট্যান্টলি চলছে, যেগুলো এক্সাইটিং, খুব মজা লাগছে করতে, এবং নিজের পার্সোনাল স্পেসে আমার স্টুডিও, নতুন স্টুডিও তৈরি হয়েছে পুরোনো তার থেকে, ওখানে শিফটিং হবে। পার্সোনাল জায়গাতে আমাদের ডেফিনেটলি আই ওয়ান্ট টু টেক আপ আ লং হলিডে উইথ দ্য ফ্যামিলি, যেটা অনেক দিন হয়নি, সেটা হোপফুলি শিগগিরই হবে এবছরে। এরকম আছে, তবে কোনো পার্টিকুলার রেজলিউশনস আমি করি না, আমার রেজলিউশন গুলো ডেইলি বেসিসে, এভরি ডে আই হ্যাভ টু ডু দিস, তো সেইটা করলে বছরটা ইজ টেকেন কেয়ার অফ।
একদম, এটা বেশ ভালো একটা কিন্তু বার্তাও। যারা ইয়াং জেনারেশন তারাও যেমন তোমার কাছে প্রফেশনাল টিপস পেলো, এটা পার্সোনাল টিপসও আমাদের জন্য কাজে লাগবে। সত্যি তুমি যে কনসিস্টেন্সি কথা বললে এবং 35 বছর রানিং ধরে তুমি সত্যি এটা একটা বড় পজিটিভ নোটে এগিয়ে চলার বার্তা, যেটা 2023-এ প্রত্যেকে আমার মনে হয় সেই সেই আশাটা রেখে নতুন বছরে পা দিচ্ছে। আচ্ছা, হরিহরনের সঙ্গে ইশ সং অফ লাভ, মানে এটার মেকিং এর একটু গল্পটা আমার জানতে ইচ্ছা করছে।
শোনো, এটা মেকিংটা না বলে এখন বলি, হরিহরনের সঙ্গে নেক্সট অ্যালবাম যেটা ফেব্রুয়ারিতে রিলিজ হবে সেটার কথা বলি, সেটা ইশকের
বলো বলো
ইশকের পরের পার্ট। আর এই 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 অ্যালবামটার নাম হচ্ছে মনমর্জি, তো খুব মজার আর কি, মানে মনে যা এসছে করেছি আমরা। হ্যাঁ, তো এটা
মনমর্জি।
কমপ্লিট
আচ্ছা,
মনমর্জি, এগেইন প্রাইমারিলি লাভ সংস, কিন্তু এর মধ্যে কিছু মজার পাওনা আছে। কেননা হরিজি কে আমি যখন কম্পোজ করছি গানগুলো, তখন জিজ্ঞেস করেছিলাম, হরিজি এরকম কোন গান আছে যে আপনি গান নি, কোন স্টাইল আপনি করতে চান? বলো ইয়ার,
হ্যাঁ,
মেরে সে কবি কিসি নে কওয়ালি নেই গাওয়ায়া, কওয়ালি উনি
আচ্ছা,
কখনো গান নি। মনমর্জিতে আমাদের একটা কওয়ালি আছে যেটা হরিজি গেয়েছে, সো সেটা হুল্লার একটা কওয়ালি, ঢোলক তলক বাজছে, একদম বুলবুল তরং বাজছে, সঙ্গে ক্ল্যাপ হচ্ছে, সেটা একটা দারুণ গান। তাছাড়া তার মধ্যে একটা ব্লুজ গান আছে, আবার একদম প্রেমের গান, যেরকম ইশকের জোনটা ছিল সেরকমও রয়েছে। সো ইটস এ ভেরি এক্সাইটিং অ্যালবাম, এবং অপূর্ব গেয়েছে হরিজি, এবং আমার ধারণা মিউজিক্যালি অলসো ভেরি ভেরি একটা নতুন সাউন্ড একটা মানে করা গেছে, যেটার মধ্যে পুরোনো ইনস্ট্রুমেন্টসও আছে, সেটা সরোদ আছে, বাঁশি আছে, প্রোগ্রামিং আছে, রিদমস আছে, কিন্তু একটা সাউন্ড ওয়াইজ আমার ধারণা মানুষের শুনতে ভালো লাগবে, শুনলেই মনে হবে এটা লুপে চালাই। সো দ্যাটস কামিং, সেটা ফেব্রুয়ারি মাসে রিলিজ হচ্ছে।
মানে আমরা তো সেটা শুনেছি, মানে তুমি তো শুধু মিউজিক দাওনি, গান গেয়েওছো, মানে যদি একটা লাইন একটু হোক না,
না, আমরা কোথায় গান গেয়েছি, কোনটা গেয়েছি? আমি গান
ইশকে থেকেই
গাইনি ওই
শোনা না?
ইশকে, না ইশকে, ইশকের গান গুলো মানে আমার আমার দাঁড়াও, মায়াকুমারী, মধুমাসে ফুল ফোটে বাগানে কাননে, মধুমাসে ভালোবাসা, এই গানটা হচ্ছে নেক্সট রিলিজ, 7th January আসছে, মধুবন্তী বাগচির গাওয়া।
আচ্ছা, আই এম শিওর, মানে আমার কলকাতা টিভি এই অনুষ্ঠান যারা দেখছে, যারা অনেকেই হয়তো জানেন না, পণ্ডিত বিক্রম ঘোষ মানে কিন্তু শুধু মিউজিক বাজনা এইগুলোই কিন্তু নয়, তিনি কিন্তু ভালো নাচতেও জানে, এটা কি সত্যি? আমি কি ঠিক শুনেছি?
খেয়েছে, এটা আবার কে বললো তোমাকে? হ্যাঁ, মন্দ নাচি না, মন্দ নাচি না, সেটা সেটা ঠিকই, সেটা মন্দ নাচি না,
ইনফ্যাক্ট
নাচ দেখাতে বলো না, কারেক্ট। আমার স্ত্রী, আমার স্ত্রী জয়া তো এজ এ ডান্সার, কিন্তু আমরা অনেক সময় আমাদের প্রাইভেট বন্ধুদের পার্টি টাতিতে গিয়ে যখন একসঙ্গে নাচি, লোকে বলে এটা একটা ব্যাপার। কারণ আমি স্কুল লাইফ থেকে খুব নাচতে ভালোবাসতাম, সেটা তখনকার দিনে তো ডিস্কোর জামানা ছিল, তো আমার আমি একটা খেতাবও পেয়েছিলাম স্কুলে, ডিস্কো কিং বলে, মানে সেটা আমার না, সেটা মিঠুনদা বাপিলাই দিচ্ছিল, কিন্তু তখন ওই শব্দটা খুব চলতো আর কি। হ্যাঁ, বাট ইয়েস, আই এনজয় ডান্সিং, বাট প্রাইভেটলি আর কি। ইটস অবভিয়াসলি, মানে একটা বেশ মজা করে নাচতে ভালো লাগে, একটু রিদম সেন্স আছে।
এটা দেখি মানে যখন এখনো যখন কোনো ভালো সময় বা কোনো মি টাইমে, তখন কি এই শখটাকে একটুখানি রিলিভ করো, মানে ইচ্ছে হয়
একা তো
শুধু পার্সোনাল প্রাইভেটলি?
বন্ধু বান্ধবদের পার্টিটা দিতে গেলে সবাই ধরে, একটু নিজেরও নাচতে ইচ্ছে করে, তখন করি, ইয়া এনজয় করি।
বেশ। আচ্ছা, বিদেশের মাটিতে, মানে শিল্পী মানুষ প্রত্যেকেই দেশের মাটি, শহর সবকিছুই হয়, কিন্তু বিদেশের মাটিতে গিয়ে বাঙালি হিসেবে যখন একটা অনুষ্ঠানে মঞ্চে মানুষের হাততালি পুরোনোর একটা সুযোগ আসে, সবার কাছে একটা স্পেশাল মুহূর্ত। এই ইন্ডিয়ান মিউজিক বিদেশের মাটিতে কতটা আজকের দিনে গ্রহণযোগ্য হচ্ছে, বা তোমার কি মনে হয়, রিসেন্টলি তুমিও ফিরেছো বিদেশ থেকে, এরকম ট্যুরের পর কি অনুভূতি থাকে?
আনবিলিভেবল, আনবিলিভেবল যে যেই রেসপন্সটা পাওয়া যায়, এবং আমি যে ধরনের শো করি, আমি তো আমার সিনেমার মিউজিক বাংলাতে যা করেছি তার শো শুরুই করিনি। সবাই আমার, সব যারা আমার সঙ্গে গিয়েছেন তারা সবাই বলে, দাদা তুমি কবে করবে, কারণ আজকে 10 বছরের ওপর ধরে এতগুলো সিনেমা মিউজিক হয়েছে, এতগুলো হিট ছবি, কিন্তু আমি ওই শোটা করিনি। তো আমি যে শো করি সেটা আমার আমার কোর অ্যাক্টিভিটি, আমার তবলা বাজানো, আমার ফিউশন মিউজিকের জায়গা থেকে করি, যেখানে কিন্তু বাঙালি আসে, কিন্তু শুধু বাঙালি আসে না, প্রচুর ওয়েস্টার্নার্স আসে, প্রচুর। এই রিসেন্টলি আমস্টারডামে শো করলাম, সেখানে পুরো ওখানকার লোকজন এসেছিল, দে লাভ ইট। অ্যান্ড এবছর এবং গত বছরে, আমার প্যান্ডেমিকের ঠিক আগে করেছিলাম, সেই দুটো শোই কিন্তু সোল্ড আউট ছিল ইন দ্য নেদারল্যান্ডস আর কি। তো সেটা এত লোকে আসে শুনতে এবং ভালোবাসে শুনতে, এবং দিজ আর পিপল হু, অনেকে দে ডোন্ট ইভেন স্পিক ইংলিশ, তারা ডাচ পিপল। বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি, ভগবানের আশীর্বাদে অনেক কনসার্ট করেছি সারা পৃথিবীতে, রবিশঙ্কর জির সঙ্গে এত বাজিয়েছি, নিজের শো করেছি, সব জায়গায় পিপল আর মেজমারাইজড বাই ইন্ডিয়ান মিউজিক। আর ইন্ডিয়ান তবলা শুনলে তারা মানে একান্ত একটা ফর্মাল হলে অ্যালাউ করে না বলে, কিন্তু আদারওয়াইজ তারা নাচ নেচে ওঠে, তাদের মন অন্তত নেচে ওঠে, যন্ত্রটাই এমন।
সব থেকে বেশি কোন জায়গায় সাড়া পেয়েছো, মানে সেটা ইউরোপের মাটিতে না আমেরিকার মাটিতে, মানে তোমার চয়েস অফ প্লেস, মানে হ্যাপি জোন যেটা, সেটা কোথায়?
আমার হ্যাপি জোনটা অ্যাকচুয়ালি, দেখো সব জায়গাতেই ইউনিভার্সালি ভালো মিউজিককে লোকে একটা ভালোবাসে, তবে আমি দেখেছি যে কিছু জায়গায় যেরকম ওয়েস্ট কোস্টে আমেরিকাতে বা নিউ ইয়র্কে বা পার্টিকুলার ধরা যাক লন্ডনে বা প্যারিসে, এইসব শহরগুলোতে যেহেতু এগুলো খুব মেল্টিং পট টাইপ অফ শহর, যেখানে বিভিন্ন রকমের কালচারাল পিপল, অনেক রকমের কালচার থাকে আর কি সেখানে, তো তারা কিন্তু খুব স্বতঃস্ফূর্ত ভাবে রিয়াক্ট করে আমাদের মিউজিকের সঙ্গে। যেহেতু আমাদের মিউজিকটা খুব ইম্প্রোভাইজেশনাল মিউজিক, সেটাকে তারা খুব বেশি ভালোবাসে। সেটা অনেক ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের কিছু জায়গা থেকেও বেশি হয়, কারণ তারা এই মিউজিকটার সঙ্গে অতটা ফ্যামিলিয়ার নয়, যখন প্রথমবার শোনে তারা একবারে পাগল হয়ে যায়, শুনে যে ও মাই গুডনেস হোয়াট ইজ দিস।
বিক্রম দা, একটা জিনিস আমার জানতে চাও, যে তুমি তোমার ক্যারিয়ারে সবকিছু বললে, মানে পণ্ডিত বিক্রম ঘোষের কাছে এখনো অসম্পূর্ণ কি আছে, সেই কোন ইচ্ছেটা যেটা তুমি পূরণ করতে চাও? নতুন বছরে তো প্রত্যেকেরই ইচ্ছে পূরণের একটা আশা আমরা নিয়ে চলি, তোমার কাছে?
না শোনো শোনো শোনো, এই যা করতে চাই তার 20% হয়েছে কিনা জানি না, যেটা করতে চাই তার ওই 20% মতো হয়তো হয়েছে না, ইটস এ ফ্যাক্ট, একদম ফ্যাক্ট। আমার 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 স্ত্রীকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবে, বা আমার বন্ধু বান্ধব জিজ্ঞেস করলেই বুঝতে পারবে যে আই এম স্টিল ইনক্রেডিবলি হাঙ্গরি ফর আ লট অফ থিংস, যেগুলো আমার ধারণা আমি করতে পারি কিন্তু করা হয়ে ওঠেনি। প্রাইমারি সময়ের অভাব একটা বড় ইস্যু, যে তুমি যখন সারাদিনই কাজ করছি 24 ঘন্টাই তো টাইম, তার বেশি তো টাইম নেই, কিন্তু অনেক কিছু আছে যেগুলো করার ইচ্ছে আছে। ডেফিনেটলি একটা বড় স্টেজ মিউজিক্যাল করতে চাই, যেটা করা হয়ে ওঠেনি। আই উড ডেফিনেটলি লাইক টু মেক আ ফিল্ম মাই সেলফ, যেটা মিউজিকের ওপর হবে, সেটা করা হয়নি। অনেক ধরনের অ্যালবাম করার ইচ্ছে আছে যেগুলো করা হয়ে ওঠেনি। এখন একটা করছি যেটা অনেকদিনের ইচ্ছে ছিল, সেটা ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টেশনের সঙ্গে র্যাপ, সেটা এখন চলছে সেই কাজটা। সো এরকম অনেক স্বপ্ন আছে, অনেক ইচ্ছে আছে, তার লিস্ট দিতে গেলে তোমার এখন 5টা এপিসোড চলে যাবে, সে কোনোটাই করা হয়নি। হোপফুলি হবে।
অল দ্য বেস্ট, সব সময় আমরা সত্যি মানে তুমি বললে যে 20% হয়নি, কিন্তু আমরা এর পরও আরো এই 80% পাবো এটা ভেবেই আমাদের ভালো লাগছে। মানে এত কিছু পেয়েছি, শোনা, ভালো লাগা, মন ভালো করা, সবকিছুই যদি 20% এর মধ্যে থাকে তাহলে আমাদেরও পাওয়ার চাহিদাটা দিনে দিনে বাড়তেই থাকবে, এবং সেই চাহিদা থেকে আমি একটা সত্যি এই চাহিদার থেকেই একটা র্যাপিড ফায়ার করি। আমাদের এই কদিনের যে কদিন আড্ডা আমরা দিচ্ছি, আজকে প্রথম তোমার সাথে একটা র্যাপিড ফায়ার করতে ইচ্ছা করছে, মানে তোমারও ভয়েসটা আমাদের দর্শকদের কাছে বেরিয়ে আসছে। তাহলে আমি দুটো করে নাম নেব তোমার চয়েস এর ওপর। র্যাপিড ফায়ারে আজকে এই আড্ডার মধ্যে আমি শুরুতেই যাদের দুজনের নাম নেব, উজ্জয়িনী না মধুবতী বাচ্চি?
উজ্জয়িনী, কারণ উজ্জয়িনী অনেক ক্লোজ আমার সঙ্গে, মধুবন্তী হ্যাজ এ ফ্যান্টাস্টিক ভয়েস অলসো। উজ্জয়িনী আমার সঙ্গে অনেক বেশি কাজ করেছে, উজ্জয়িনী খুব ভার্সেটাইল। এটা একটা মানে একটা একদমই ভেরি ওয়েস্টার্ন সংকে যদি আমি চাই করতে, সেটাও উজ্জয়িনী করতে পারে, এবং ওই ভার্সেটিলিটিটা উজ্জয়িনী রয়েছে। বাট মধুবন্তী হ্যাজ এ ফ্যান্টাস্টিক টোনাল কোয়ালিটি অলসো। সো ইয়েস, মানে আই উইল ভোট ফর বোথ অফ দেম, বাট আমার সঙ্গে ক্লোজ বেশি উজ্জ্বল সেই ক্ষেত্রে অনেকগুলো।
মানে সেটা কি 19-20 নাকি একটু বেশি হবে গ্যাপটা?
একটু বেশি হবে, কারণ মধুমন্ত্রী তো এখানে থাকেও না, ওর সঙ্গে কাজ করেছি, কাজের সূত্রে যতটা হয়তো দু একবার একটু বসেছি, গল্প করেছি, কিন্তু উজ্জয়িনীর সঙ্গে অনেক বছরের সম্পর্ক, দ্যাটস ডেফিনেটলি আ ভেরি স্পেশাল রিলেশনশিপ ওর সঙ্গে, মিউজিক্যাল অসম্ভব বলা, কারণ দুজনেই বন্ধু, বললে আরেকজন মারবে।
বন্ধু তো তিনজন কোন বন্ধুরা আরো নৌকায় রয়েছে,
আমি দুজনকে বাঁচিয়ে দু বগলে চেপে নিয়ে যাব।
আমার তো মনে হয় দেব কখনো ডুববে না।
সুপার সুপার
শান না সোনু?
ও সোনু নিগমের সঙ্গে, আই উড সে সোনু নিগম এই জন্য যে আমরা শুধু মানে সুরকার আর সিঙ্গারের সম্পর্ক নয় আমাদের দুজনের, আমরা কো মিউজিক ডিরেক্টর্স অলসো, কারণ আমরা তো একসঙ্গে ছবির কাজ করেছি অ্যাজ মিউজিক ডিরেক্টর্স, হেন্স সেখানে ইন্টারঅ্যাক্টিভ জায়গাটা বেশি এবং আমরা অনেক বেশি কাজ করেছি একসঙ্গে, হেন্স সেদিক থেকে সোনু নিগম। যদিও শানের সঙ্গে ভীষণ বন্ধুত্ব আছে, কাজের ভলিউমটা কম ওখানে, সোনু ভাইয়ের সঙ্গে কাজটা বেশি আছে।
লাস্ট কোয়েশ্চেন, শ্রেয়া না সুনিধি?
খুব টাফ কোয়েশ্চেন, কারণ কিছু গান হলে আমি আই উড সে সুনিধি, কিন্তু যদি আমি ওভারঅল ধরি তাহলে বোধহয় শ্রেয়া, কারণ শ্রেয়া যেরকম একটা ক্লাসিক্যাল গানকেও গাইতে পারবে, সেরকম ও একটা একটা ফাস্ট পেসড নাম্বারও গাইতে পারবে। যদিও ফার্স্ট পেস নাম্বার আই প্রেফার সুনিধি, কিন্তু ভার্সিটিলিটির দিক থেকে হয়তো আমি বলবো যে শ্রেয়া ইজ মোর ভার্সিটাইল, কারণ ও একটা ক্লাসিক্যাল দরবারি কানাডার গান কিন্তু ফাটিয়ে গিয়ে দেবে।
অসাধারণ, র্যাপিড ফায়ারে এরকম দুর্দান্ত উত্তর, এবং মানে বন্ধুত্ব সম্পর্ক নিজের জায়গায় কাজের দিক থেকে তুমি সত্যি দারুণ, ভালো লাগলো যে একটা স্পষ্ট ধারণা জানা গেল, এবং এটাই হয়তো আগামী দিনে ইন্ডাস্ট্রি বা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, তুমি তোমার কাছে যে মিউজিকের ডেফিনেশন সেটা নতুন প্রজন্মকে আরো উদ্বুদ্ধ করুক, বাংলা গান বাংলা মিউজিক আরো এগিয়ে চলুক, এটা তো ভাবনাই। শেষ করার সময় হয়ে গেছে, যাওয়ার আগে যদি তুমি কিছু বলো কলকাতা টিভি দর্শকদের নতুন বছরের জন্য, এবং যদি কিছু শোনাও আমার জন্য।
দর্শকদের বলবো যে যাই আপনারা শুনুন বা যাই ফেস করুন নতুন বছরে, এই কোভিড কি বাড়ছে কোভিড কি কমছে হেনা তেনা, কিপ ইউর পজিটিভিটি। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেন্টাল স্টেটটা কি, সেটা কিন্তু ফাইনালি গিয়ে কিন্তু সেইখান থেকে আমার বিশ্বাস যে ইমিউনিটি তৈরি হয় মাইন্ডসেট থেকে। সো আমরা যদি মাইন্ডসেটটাকে পজিটিভ রাখতে পারি, আমার ধারণা অনেকটা খেলা আমরা ওখানেই জিতে যেতে পারবো। সো ইন দ্য কামিং ইয়ার প্লিজ বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি, তার জন্য যা যা করণীয় প্লিজ সেগুলো করতে থাকুন, একটু মেডিটেশন করুন, একটু যোগা করুন, একটু হাঁটাচলা করুন, সারাক্ষণ ডেস্কে না বসে থেকে, কম্পিউটার স্ক্রিনের সামনে না বসে থেকে। এটা ডেফিনেটলি একটা পিস অফ অ্যাডভাইস আইল গিভ এভরিবডি। আর শোনানোর জায়গা থেকে যদি বলি তাহলে একটা ওকে ইম্প্রোভাইজড
চলে গেছে, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স, খুব ভালো কাটুক, আমাদের আবার আড্ডা হোক নতুন বছরে, এটাই আশা রাখছি। অল দ্য বেস্ট ফর ইউর নিউ প্ল্যানিং এন্ড নিউ রিলিজেস।
তোমাকেও
থ্যাংক ইউ সো মাচ,
আমাদের দর্শকদের জানাই হ্যাপি নিউ ইয়ার, গড ব্লেস, ভালো থাকবেন।
শুনুন পটকা রাত দিন সাত দিন।